ধন্যবাদ তাওহিদুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন আজকের আলাপনের বিষয়, সড়ক দুর্ঘটনা ও প্রতিকারের উপায়। আমার সঙ্গে রোকেয়া আছেন,
কিছুক্ষণ আছি, যতক্ষণ থাকতে পারি, তারপরে সড়কের দিকে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, আজকে সেলিম, আমাদের আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সড়ক দুর্ঘটনা বাংলাদেশে এখন যেন মহামারীর রূপ নিচ্ছে। অন্যান্য দেশেও আমরা সড়ক দুর্ঘটনার কথা জানি, কিন্তু বাংলাদেশে যেমন প্রতিনিয়ত কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের সাম্প্রতিক মৃত্যুর পর বাসের চাপায় পা হারানো গৃহকর্মী রোজিনার মৃত্যুর সংবাদ, এইসব নানান প্রায় আমরা দেখে থাকি, প্রত্যেক মাসে প্রতি সপ্তাহে ঘটনা আলোড়ন তুলছে, কিন্তু তার প্রতিকার কিছু হচ্ছে বলে তো আমি মনে করছি।
ঠিক এই বছরটিতে 2018 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত চার মাসে 1871টি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং
প্রাণ হারিয়েছেন তাতে অসংখ্য,
2000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এটি নিঃসন্দেহে মহামারী বলাই যেতে পারে।
এবং তারপরে তো আহত হয়ে পঙ্গুত্ব অবস্থা বরণ করেন এবং
অনেকে 5000-এর বেশি সেই পরিসংখ্যান।
তো আমাদের আলোচনায় আজকে প্যানেলে কারা
আছে? আজকে আলোচনায় আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুজন লোক আছেন, যারা দুজনই এই সড়ক দুর্ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কাজ করছেন। ইলিয়াস কাঞ্চনের নাম আপনারা সবাই জানেন, তিনি একসময় চলচ্চিত্রে ছিলেন, এখন সড়ক দুর্ঘটনা রোধের যে আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন করছেন। ইলিয়াস কাঞ্চন আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
আপা, আমাদের সঙ্গে আরো আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, আপনারা সবাই জানেন সৈয়দ ইশতিয়াক রেজা একজন বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং পরিচিত সাংবাদিক। তিনি এখন আছেন জি টিভিতে হেড অফ নিউজ হিসেবে, এর আগে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ সব টেলিভিশন চ্যানেলগুলোতে কাজ করেছেন। তাঁর ও এই অনুষ্ঠানে আসার একদম প্রত্যক্ষ, আপনি একটু আগে বললেন যে রোজিনা নামে একজন মেয়ে মারা গেছে বাস দুর্ঘটনায়, রোজিনার অভিভাবক ছিলেন সৈয়দ ইশতিয়াক রেজা, তার সঙ্গে কাজ করতেন। রেজা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলাপন অনুষ্ঠানে আজকে।
ধন্যবাদ, ধন্যবাদ
দুজনেই আমাদের সঙ্গে থাকুন,
স্বাগত জানাই,
অনেক অনেক ধন্যবাদ আপনাদের সময় করে যোগ দেওয়ার জন্য।
আচ্ছা, এই একটু আগেই প্রোগ্রামের শুরুতেই আপা যেটি বলছিলেন যে মহামারী আকারে রূপ নিয়েছে সড়ক দুর্ঘটনা বাংলাদেশে, বিশেষ করে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটছে, যদিও বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান দুর্ঘটনার হিসাবে অনেক নিচেই এখনো পর্যন্ত, লাকিলি,
কিন্তু বাংলাদেশের একটি ছোট্ট দেশে,
হ্যাঁ, কিন্তু গত চার মাসের যে হিসাব এটা খুব ভয়াবহ আকার ধারণ করেছে। এবং তারপরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির একটি জরিপ আমি দেখলাম, যার ফলাফলে বলা হয়েছে যে গত বছরের তুলনায় এবার গড়ে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত এবং ক্ষতিগ্রস্তদের পরিসংখ্যান অনেক বেড়ে
যাচ্ছে।
হ্যাঁ, তো এর কারণ কি এবং কিভাবে তা রোধ করা যায়? আমার মনে হয় ইলিয়াস কাঞ্চনের কাছে আমরা প্রথম শুরু করতে পারি, যেহেতু তিনি
নিরাপদ সড়ক
আন্দোলনের একটি স্ট্যাটিস্টিক্স আমার হাতে রয়েছে, একটু পরে আমি বলবো। ইলিয়াস কাঞ্চন যদি একটু শুরু করেন, আমাদের কি অবস্থা সড়ক দুর্ঘটনা বাংলাদেশের পরিস্থিতি এবং কিভাবে এটা অ্যাড্রেস করছি আমরা?
বাংলাদেশের পরিস্থিতি কিন্তু একটা সময় এখন যা দেখছেন এর চেয়েও কিন্তু ভয়াবহ অবস্থা ছিল। আমি যখন এই আন্দোলনটি শুরু করি আজ থেকে 24 বছর আগে, তখন বাংলাদেশের জনসংখ্যাই ছিল আপনার 10.5 লাখ থেকে 10 থেকে 11 কোটি। সেই জায়গায় কিন্তু এখন আজকে 2018-তে জনসংখ্যায় 17 কোটি। তো সেই জায়গায় আপনি যদি এটাকে রেশিও করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সড়ক দুর্ঘটনার বর্তমান পরিস্থিতি কি। তারপরেও আমাদের কাছে যে কথাটি সেটি হলো যে কোনোভাবেই এত দুর্ঘটনা তারপরেও কাম্য নয়, একটি মানুষের জীবন এরকম ভাবে চলে যাওয়া সেটা আমাদের কাম্য নয়। তার কারণ হলো যে আমি শুধু আন্দোলনকারী নই, আমি ভিকটিম, আমার স্ত্রীকে হারিয়ে আমি আন্দোলনটি শুরু করেছিলাম। আমি আন্দোলনটি শুরু করেছিলাম যে আমার যে কষ্ট, আমার সন্তানদের কষ্ট, সেই কষ্টের জন্য দেশবাসী যেন আর না ভোগে। তো সেই জন্যই 24 বছর ধরে আন্দোলনটি করেছে এবং আন্দোলন করার ফলে এই 24 বছরের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা গুলো শেয়ার করেছি বিভিন্ন ভাবে, সরকারকে কিছু পরামর্শ দেওয়া যে কাজগুলো করলে পরে সড়ক দুর্ঘটনা নিরসন হতে পারে, এবং যাত্রী, পথচারী, চালক, মালিক এবং আইন রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের সকলের জন্য কিছু মানে আমাদের কাজের সঞ্চয়।
কিন্তু আপনি কি মনে করেন আপনার
ভাবে
ইলিয়াস খানজন, আপনি কি মনে করছেন যে গত দুই দশকের বেশি সময় আপনার এই আন্দোলন যখন থেকে আপনি চালিয়েছেন, তারপরে আপনি অনেক পরিসংখ্যানও দেখেছেন, তো আপনার কি মনে হয় যে এখন কি মানে সরকার এবং জনসাধারণ, এটা তো এককভাবে সরকারের ব্যাপার নয়, সরকারই সবকিছু করতে পারে না, সবাইকে সচেতন হতে হবে, এবং যেমন বাস চালক, ট্রাক চালক সমিতি, যারা চালাচ্ছে ট্রাক বাস, তাদের সবাইকে সাবধান হতে হবে, এবং সাধারণ মানুষেরও সচেতনতার প্রয়োজন। আমরা দেখেছি যে বাংলাদেশের যে কোনো জায়গায় পথচারী পারাপারের জায়গাটা থাকলেও, ব্যবস্থা থাকলেও, রাস্তার মাঝখান দিয়ে দৌড়ে চলে যাচ্ছে, দুদিক দিয়ে কিন্তু গাড়ি চলাচল, যানবাহন চলাচল করছে।
দুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই কথাই বলেছেন যে তাদেরও দায়িত্ব আছে,
সবারই দায়িত্ব আছে, তো সেক্ষেত্রে কোন উন্নতি কি আপনি দেখছেন?
একটা জিনিস যেটা শুরু হয়েছে সেটি হলো যে এই জায়গা থেকে কেউ বেরিয়ে আসছে না, সেটি হলো যে দোষারোপ, মানে একজন আরেকজনকে দোষারোপ করে, যেমন চালকরা দোষারোপ করে রাস্তা ভালো না, মালিকের গাড়ি ভালো না, বেতন ঠিক মতো দেয় না, এই ধরনের দোষারোপ। কিন্তু তার যেটুকু করা দরকার, তার প্রচেষ্টা দিয়ে যে কতটুকু দুর্ঘটনা কমানো দরকার, সেই কথাটি কখনো সে বলে। মালিকদেরও একই অবস্থা যে এইরকম ভাবে আমরা ব্যবসা করতে পারছি না, চালক পাচ্ছে না, এই পাচ্ছে না, সে পাচ্ছে না, বাধ্য হয়ে আমরা এই ধরনের চালককে আমাদের নিয়োগ দিতে হচ্ছে। কিন্তু তারা যে এত এত লোকেরা মিলে যে ব্যবসা করছে, তারা নিজেরা যে ট্রেনিং ইনস্টিটিউট করবে এবং তাদেরকে যে প্রশিক্ষিত করবে, যেমন আমাদের দেশে গার্মেন্টস বলেন, অন্যান্য মিল ফ্যাক্টরি যেখানে আছে সেখানে কিন্তু ওই শ্রমিকদের কিন্তু দক্ষতা বৃদ্ধি করার জন্য তারা কিন্তু সেভাবে ট্রেনিং করে, কিন্তু এই সেক্টরে কিন্তু এই মালিকরা কিন্তু সেই কাজগুলো কিন্তু করছেন না, সবসময় খালি সরকারের মুখাপেক্ষী হয়ে থাকছেন, এবং তারা যে পরিবহন সেক্টর থেকে যে চাঁদা উঠান সেইটি দিয়েও যদি তারা এই অন্তত শ্রমিকদের মানে জীবন মান উন্নত জন্য, ট্রেনিং উন্নত করার জন্য, তাদের দক্ষ বানানোর জন্য তারা যে এই কাজটি যদি করতো সেটিও কিন্তু করতেন না, সেই যে বিষয়গুলো কিন্তু এগুলো দোষারোপ করছেন। আর পাশাপাশি যেটি হলো যে আমাদের যে জনগণ, সত্যি কথা বলতে যে আমরা এই কয়েক কিছু বছর ধরে আমাদের মধ্যে যে জিনিসগুলো মানে তৈরি হয়েছে সেটি হলো যে শুধু নিজেরটুকুই ভাবা, আমি যতক্ষণ পর্যন্ত দুর্ঘটনা পতিত না হবো ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে যেন রিয়ালাইজেশনে আসবে না,
নিজের স্বীকার না হলে এটা হয় না।
আমি আমি এমনও দেখেছি যে আপনার একটি বাস দুর্ঘটনা ঘটালো, ঘটিয়ে সেই বাসটি চলে যাচ্ছে, কি করে আপনি আমাকে বলেন? ওই বাসের মধ্যে তো আরো অনেক যাত্রী রয়েছে, তো তাদের কি উচিত না যে এই বাসটি থামিয়ে একে আইনের আইনের মধ্যে সম্পর্ক করা?
সবকিছুর
করছে না কিন্তু তার
সবকিছুর মূলে আসলে
মনে করছে যে গাড়িটা থামিয়ে দিলে তাকে নিয়ে চলে যায়, অমান্য করো, আইন অমান্য করো, কে মূল্য না মূল্য তাদের দেখার
বিষয়,
ঠিক তেমনি ভাবে কিন্তু পথচারীরাও কিন্তু যেভাবে বেপরোয়া তারা মোবাইল ফোনে কথা বলতে বলতে যেভাবে রাস্তা পারাপার হয়, যেভাবে রাস্তায় চলে, তাদের মনে হয় যেন তারা বাড়ির মধ্যে মানে হাঁটা চলাফেরা করছে,
সেটাই
তো রাস্তা, তো আসলে অনেক বিপজ্জনক জায়গা। এই জিনিসটা এখনো পর্যন্ত তাদের
সচেতনতার অভাব এবং দায়িত্ববোধের অভাব।
আচ্ছা, এই সচেতনতা
এবং যেটা মনে করি সেটি এখানে রাজনীতিও কিন্তু একটা বিষয় আছে, কারণ রাজনীতির নেতারা যখন ক্ষমতায় আসে তারা যে জনগণকে যে সেইভাবে নির্দেশনা দেবে এবং সেই জায়গায় যে কঠোরতা অবলম্বন করবে যে কেউ আইন অমান্য করবে না, সেই জায়গায় দেখা যায় যে যারা নেতা, যারা নেতৃত্ব দেয় তারাই আইনকে অমান্য করে, যার জন্য এই যে আইনকে অমান্য করে যারা নেতারা তাদের দেখে কিন্তু সাধারণ মানুষও কিন্তু উদ্বুদ্ধ হয়।
হ্যাঁ, আমাদের ফেসবুকে অনেকেই মন্তব্য
করছে, এটা কিন্তু পরোক্ষ ভাবে, কিন্তু এটা পরোক্ষ ভাবে কিন্তু এই যে আপনার যে এই চলাফেরা আমাদের আইন অমান্য করা,
সিদ্ধার্থ ভট্টাচার্য, ফয়সাল আহমদ শিপন, অনন্ত কুমার নাথ, সিদ্ধার্থ ভট্টাচার্য দুইবার পাঠিয়েছেন যে এটা কিন্তু ভারতেও হচ্ছে, এবং ভারতের যারা শ্রোতা দর্শক আছেন তারা বলছেন যে ভারতে কিন্তু মোটরসাইকেলের দুর্ঘটনা মানে বিপজ্জনক ভাবে বেড়ে চলেছে অন্যান্য জায়গাতেও,
আমাদের এখানেও বাড়ছে। তার কারণ হলো কি, আপনাকে একটা পরিসংখ্যান দিই যে আজ থেকে 3 বছর আগেও আপনার আমাদের এখানে মোটরসাইকেলের পরিমাণ ছিল 7 লক্ষ, বর্তমানে আপনি যে বললেন যে বেড়ে গেছে, হঠাৎ করে বেড়ে গেছে, এটার জন্য কিন্তু মোটরসাইকেলের দুর্ঘটনা বেড়েছে। আরেকটি গাড়ি যেটি আমাদের দেশে ট্রাক বলা হতো যেগুলি, সেগুলো পরিবর্তিত হয়ে এখন আপনাকে কভারমেন্টে রূপান্তরিত হয়েছে। এই বছরে 2017 সালে মোটরসাইকেল, পথচারী আর হলো গিয়ে ট্রাক এবং কভার ব্যান্ডের দুর্ঘটনা বেড়ে যাওয়ার জন্য এই সড়ক দুর্ঘটনা এই 2000।
হ্যাঁ, আরেকটি জিনিস যে অনেকে বলছেন যে গাড়ির গতি নিয়ন্ত্রণ, মানে কোন নিয়ন্ত্রণ নেই, কোন যানবাহন একেবারে অনেক একেবারে যানবাহনের সংকট রাস্তার মাঝখানে, তার মধ্যে কেউ মানে 30 বা 35 মাইল বেগে একদম যেখানে গাড়ি সব থেমে রয়েছে তার মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। শিবেন্দু পাল পশ্চিমবঙ্গ থেকে তিনি লিখছেন যে পশ্চিমবঙ্গ সরকার সেফ ড্রাইভ সেভ লাইফ এই ধরনের একটি প্রকল্প নিয়েছেন এবং সেটা হয়তো সহায়ক হবে। আর জয়ন্ত এবং হৈমন্তী তিনারা লিখছেন যে ভারতের যেভাবে এক্সক্লুসিভ সংবাদ তার না থাকার কারণে সেটা আর কি লিখছেন। তরিকুল ইসলাম তিনি খুলনা থেকে শুনছেন। তো সেলিম কি বলছেন?
আমি বলছিলাম সৈয়দ ইশতিয়াক রেজার একটু অভিজ্ঞতা শুনতে, কারণ সড়ক দুর্ঘটনার একেবারে প্রত্যক্ষ সাক্ষী তিনি মাত্র কদিন আগে।
অত্যন্ত দুঃখজনক যে
তার মেয়ে রোজিনা মৃত্যু হয়েছে। আমার মনে হয় সৈয়দ ইশতিয়াক রেজা, আপনি যদি আপনার অভিজ্ঞতা একটু জানান এবং মানুষকে সচেতন করার জন্য আমরা কি করছি বা করতে পারি,
আপনি আপনার অভিজ্ঞতা যদি বলুন।
সড়ক দুর্ঘটনা নিয়ে ধরেন আমার তো ব্যক্তিগত ভাবে যে ঘটনাটি ঘটেছে এর বাইরে আমি এবং ইন্দিরা কান্তল উনি আমরা দুজনে, উনি আমার থেকে আগে থেকে শুরু করেছেন, কিন্তু আমরা দুজনে বহুদিন থেকে এই বিষয়টা নিয়ে একটা কাজ করছি, সচেতনতা তৈরির চেষ্টা করছি, কারণগুলো বলার চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমি নিজেই আজকে এখন ভিক্টিমে পরিণত হয়েছি। তো যে কথাগুলো ইলিয়াস ভাই বলছিলেন তার বাইরে বেশ কিছু কথা একটু বলা প্রয়োজন আছে। বাংলাদেশে এই মুহূর্তে যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলোকে আমরা নিছক দুর্ঘটনা বলতে চাই না, অনেকগুলো ক্ষেত্রে এগুলো রীতিমতো হত্যাকাণ্ড এবং বাংলাদেশের রাজপথ আত্মহত্যাকাণ্ড। এই কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি খবর আসলো যে নওগাঁয় একটি ছেলে কিশোরের পা চলে গেছে। এরকম হাত পা মাথা প্রতিদিন প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে আমাদের বসবাস। আমরা যারা সে সংবাদ পরিচালনা করি আমাদের প্রতিনিয়ত এই নিউজ দিতে হয় কোথায় সড়ক দুর্ঘটনা হয়েছে। সড়কে মৃত্যুহীন একটি দিবসও নেই, কিন্তু সড়কে দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে না, একটি দিন বাড়ছে, প্রতিনিয়ত আমাদের আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে।
মানে এটা একটা মানুষের কাছে পরিসংখ্যানে দাঁড়িয়েছে, কেউ সচেতন হচ্ছেন না, অথচ একটা পরিসংখ্যান রোজ শুনছেন, এই নম্বরটা বাড়ছেই, সংখ্যাটা বাড়ছেই।
তো যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে আমার মনে হয় সেটা হলো যে ড্রাইভারদের বিষয়টা, যে চালকরা আজকে বেপরোয়া এবং সড়কে নৈরাজ্য, এর একটা কারণ হলো যে ঢাকা শহরে টার্গেটকৃত এবং মহাসড়ক গুলো তো টার্গেটকৃত, অর্থাৎ আপনাকে একটা টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে, এত সময়ের মধ্যে সেটা ফুলফিল করতে হবে, ফলে সে পরিমরি করে সেখানে যাওয়ার চেষ্টা করছে। সড়কে ভয়ঙ্কর রেশারেশি, যাতায়াত ঢাকা শহরের গাড়িগুলোর দিকে তাকান যদি আপনি গণপরিবহনের, একটিরও গায়ে কোনো মানে কোনো স্বাভাবিক চিহ্ন নেই, সবগুলোর মানে আপনি দেখবেন যে বিক্ষিপ্ত অবস্থা গাড়িগুলোর, একে অন্যের সাথে ঘষাঘষি করতে করতে কে কার আগে যাবে, এবং এর একটা বড় ভিকটিম হয়ে পড়ছে পথচারী। এবং পথচারীদের দোষ আপনি হয়তো অনেকভাবে দিতে পারবেন যে পথচারীরা চেকা ক্রসিং মানছে না, পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার করছে না, কিন্তু ঢাকা শহরের বাস্তবতা হলো এটি যে ঢাকা শহরে সেইভাবে মার্কিং করা নেই, ঢাকা শহরে সেইভাবে জায়গায় জায়গায় ফুটওভার ব্রিজ নেই, আবার যেটুকু আছে সেটুকু আমরা ব্যবহার করছি না, পথচারীরা ব্যবহার করছে না। রাজীবের কথাটা যদি ধরেন যে রাজীবের হাতটি ফেলেছিল, কারণ রাজীব বাদানিতে দাঁড়িয়েছিল, বাসের ভিতরে যাওয়ার জায়গা ছিল, প্রত্যেকটা গণকর্মী আসা মানুষ ভিতরে জায়গা না পেয়ে মানুষ জানালায় দরজায় দাঁড়িয়ে এই অবস্থা করছে। তো এটা একটা সম্পূর্ণ শৃঙ্খলার ব্যাপার, সড়কে আজ কোনো শৃঙ্খলা নেই। না করার একটা বড় কারণ হলো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন প্রচন্ড ভাবে শক্তিশালী, পেশী শক্তির অধিকারী একটি সংগঠন, যাদের নেতা মন্ত্রী পর্যায়ে আছেন, ফলে তারা ভয়ঙ্কর ভাবে রাজনৈতিক ভাবে ক্ষমতাধর। সড়ক পরিবহন মালিক সমিতির নেতাও কিন্তু পরিবহন প্রতিমন্ত্রী সরকারের একজন, এবং এটা শুধু এই আওয়ামী লীগ আমল না, এটা বিএনপি আমলেও দেখবেন বদলে যাবে একই চিত্র। এখানে একটা মালিক শ্রমিক একটা ভয়ঙ্কর ঐক্য আছে, সে কোনো ঘটনা ঘটলে কাউকে শাস্তি দেওয়া যাবে না, নতুন কোনো আইন করা যাবে না। এবং এই এবং গত এরশাদ সাহেবের আমলে তারা আন্দোলন করে আইনটাকে শিথিল করেছিল। এমনকি তারেক মাসুদ এবং মুশফিক মুনিরের ঘটনা তারপরেও কিন্তু তারা আদালতের নির্দেশের বিরুদ্ধে সারা বাংলাদেশ অচল করে দিয়েছিল। ফলে ক্ষমতার কেন্দ্র থেকে, আমি আবারও কথাটা বলছি, ক্ষমতার কেন্দ্র থেকে প্রশ্রয় পাওয়ার কারণে আজকে শ্রমিক মালিক সড়ক পরিবহনের তারা কেউ।
ধন্যবাদ আপনার এই মানে একদম মুক্ত প্রকাশ্য বক্তব্যে, আমরা সাধুবাদ জানাই, কারণ আমাদের এইভাবেই সোচ্চার হওয়া উচিত।
আমাদের
শ্রোতা তিনজন আছে লাইনে, আমরা একে একে নিয়ে নিই। আমরা প্রযোজিকা জয়তি আপনাকে বলছি যে আপনি লাইনগুলো আমাদের স্টুডিওতে দেন।
হ্যালো,
হ্যালো, হ্যাঁ বলুন।
সঞ্জয় কুমার কুলু আছেন লাইনে? জি জি বলুন, আজকের আলোচনা নিয়ে আপনি কি জানতে চান বা কোনো মন্তব্য করতে চান কিনা সড়ক দুর্ঘটনা?
আমি বলতে চাই যে উদাহরণ দিয়ে বলি যে একটা গাড়িতে যখন একটা হেল্পার থাকে কদিন পরই ড্রাইভার হয়ে যায়, ওর কোনো মানে নিয়ম কানুন জানা লাগে না, তারপর শিক্ষার প্রয়োজন হয় না। তো আমার যে প্রশ্ন, যে একটা ড্রাইভার হতে হলে তাকে নিয়ম কানুন জানা এবং এই যে একাডেমিক শিক্ষার দরকার আছে কিনা?
অবশ্যই আছে,
খুব ভালো একটা প্রশ্ন।
এটা আসলে এটা তো কোনো মানে বাংলাদেশের বাইরে তো আর কোথাও আমি তো দেখি না, কারণ এখানে তো পরীক্ষা দিয়ে ড্রাইভারদের পাস করতে হয় এবং সেই বইটি পড়তে হয়, রাস্তাঘাটের পথের নিয়ম কানুন কত গতিতে কোথায় যাবে।
আমি একবার বাগেরহাটে গেলাম, ওখানে একটা মোড়ে দেখি যে লেখা আছে জিগজ্যাগ রোড, অর্থাৎ আঁকা বাঁকা রোড। এখন ওই ড্রাইভার যদি পড়ালেখা না হয় ও তো
বুঝবেই না,
পড়তেই পারবে না, সে তো
ভালো একটি বিষয় উল্লেখ করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আরেকজন আছেন মাসুদুর রহমান নামে, হ্যালো।
জি আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম
মাসুদুর রহমান,
আমি বগুড়া থেকে বলছিলাম, মোহাম্মদ মাসুদুর রহমান।
বলুন।
তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার ভাই একটু বললো যে হেল্পাররা ড্রাইভার হয়ে যায়, তো আমিও বলতে চাইলাম সেই কথায় বিআরটি যখন এই পরীক্ষাটা নেয়, আমি নিজে একটু মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স দিতে গিয়ে আমি অভিজ্ঞতা হলো অনেকে টাকার বিনিময়ে পরীক্ষা টরীক্ষা কিছুই দেওয়া লাগে না, অজ্ঞ লোককে টাকার বিনিময়ে পার হয়ে যাচ্ছে, এই এইগুলোই তো অ্যাক্সিডেন্টের মূল কারণ হচ্ছে।
জি, এরকম অভিযোগও আমরা শুনেছি বিভিন্ন প্রতিবেদনে, আর্টিকেলে দেখেছি। আমার মনে হয় ইলিয়াস কাঞ্চন যদি এই দুজনের প্রশ্নগুলো একটু
ব্যাখ্যা করেন। শুনেছি তো আপনাদের আরেকটা ইনফরমেশন দিই, বাংলাদেশে 34 লক্ষ আপনার গাড়ি বিআরটি এর লাইসেন্স কৃত গাড়ি, আর এরকম মানে লাইসেন্স ছাড়া কত আছে এটার কোন ইয়েটা নেই, এটার কোন পরিসংখ্যান নেই। এবং চালকের সংখ্যা হলো গিয়া আপনার গিয়া 19 লক্ষ। তো 19 লক্ষ যদি চালকের সংখ্যা হয়, আর যদি আপনার গিয়া গাড়ির সংখ্যা যদি আপনার 34 লক্ষ হয়, তাহলে এখানে গাড়ির চালকের যে ডিফিসিয়েন্সিটা
বাকি গাড়ি কে চালায়,
কত বাকি গাড়ি কে চালায়,
শর্টেজ আছে। হ্যাঁ, তো এখন শর্টেজটা, এই শর্টেজ থাকার পরেও আপনার গিয়া যদি 34 লক্ষ গাড়ি হয়, কিছু গাড়ি আছে যেগুলো আপনার আপনারা জানেন যে এই গাড়িগুলো একজন ড্রাইভারে হয় না, দুইজন ড্রাইভার
নিয়ে চলছে,
তো সেই জায়গায় তাহলে আমাদের ড্রাইভারের প্রয়োজন 34, আর যদি আমি ধরি আরো যদি ওই গাড়িগুলো যদি আরো পাতলার ধরি তাহলে পাতলা কারো ড্রাইভার, তাহলে 34-39 লক্ষ ড্রাইভারের দরকার, সেখানে আমাদের আছে 19 লক্ষ ড্রাইভার। তাহলে এই যে শর্টেজ রেখে আমাদের পরিবহন সেক্টরটা চলছে, তাহলে সেখানে আপনারা আশা কি করে, আমরা কি করে আশা করব যে এই এখানে দুর্ঘটনা ঘটবে না? আর যে কথাটি বলা হয়েছে যে ড্রাইভিং লাইসেন্স দিতে গেলে পাইতে গেলে ঘুষ দিতে হয় অমুক করতে হয় সমুক করতে হয়, আপনার গিয়া এইখানে তো আপনার গিয়ে যারা অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স যারা পাচ্ছে তারাও তো প্রপারলি পাচ্ছেন, প্রপার যে এডুকেট হয়ে দক্ষ হয়ে এখানে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স আনতে যাচ্ছে তাও না, কিন্তু তার কারণ হলো যে এই যে ঘাটতি, এই ঘাটতি পূরণের জন্য কোন রকমের এখানে গেলে পরে কিছু পয়সা দিলে পরে ড্রাইভিং লাইসেন্স নিতে পারবে।
আসলে এখানেই কঠোর ব্যবস্থা, কঠোর আইনগুলো মানতে হবে।
লাইসেন্স, অরিজিনাল লাইসেন্স কিন্তু সে দক্ষ, আমি 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 আশা করছি না তার কাছ থেকে। কিন্তু এইভাবেই কিন্তু পরিবর্তন, যার জন্য গত ২৪ বছর ধরে যে কথাটি বলে আসছে সরকারকে এবং এই পরিবহন মালিকদেরকে বলে আসছে যে আপনারা ইনস্টিটিউশন তৈরি করে আপনারা যতক্ষণ পর্যন্ত ড্রাইভারদেরকে প্রপারলি ট্রেন্ড আপ ড্রাইভার আপনারা না আনবেন ততদিন পর্যন্ত দুর্ঘটনা কমানো যাবে না। এখন এই সেক্টরে কেন মানে অর্থ ব্যয় করছে না, এই জায়গার মধ্যে আমাদের
এদিকে নজর দিচ্ছেন না কেন সেটা?
আর এই যে শিক্ষিত ড্রাইভারের কথা যেটি বলা হচ্ছে, আমি যেটা আমার কাছে অত্যন্ত দুঃখ লাগে, আমি বহুবার আমি বাংলাদেশ টেলিভিশন গুলোতে চ্যানেল গুলোতে আমি বলে আসছি, সেটি হলো যে আমাদের দেশের লোকেরা যখন আপনার বিদেশে যাচ্ছে তখন কিন্তু এই পেশা কিন্তু বেছে নিচ্ছে, কিন্তু এই বাংলাদেশে থেকে কিন্তু সেইটাকে কিন্তু আপনার অপমানজনক মনে করছে, তারা এই পেশাটাকে সম্মানজনক মনে করছে।
আপনার শুধুমাত্র যদি যুক্তরাষ্ট্র
আসছে না,
নিউ ইয়র্কে হিসাবেই বলি,
আছে যেখানে আমরা ম্যাট্রিক পাস বেকার যারা, গরিব যারা, তাদেরকে আমরা বিনা পয়সার ট্রেনিং দেই এবং ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত আমরা করে সেখানে কিন্তু সেরকম কিন্তু ওই পরিমাণে কিন্তু আসে না,
একেবারে না।
এই যে এই মেন্টালিটি, এই মানসিকতা, এই মানসিকতায় যদি পরিবর্তন না হয় আমাদের ইয়াংদের মধ্যে, তারা কিন্তু এই যে চাকরির জন্য ঘুরবে বেকার থাকবে কিন্তু এই পেশার মধ্যে কিন্তু আসবে।
সেলিম যেমন উল্লেখ করছিলেন,
হ্যাঁ
আমি একটা উল্লেখ করি যে আমরা যদি এখানে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের দিকে তাকাই, নিউ ইয়র্কে কিন্তু দিনে দিনে বাংলাদেশি ট্যাক্সি চালকদের সংখ্যা সবথেকে বেশি হয়েছে।
আমি তো আমি গত বছরও তো আমি দেখলাম এবং আমাকে কিছু বাংলাদেশের ড্রাইভার তাদের গাড়িতে আমাকে চলাফেরা করতে
এবং অত্যন্ত মানে সম্মানজনক মনে করা হয়। এই মানে এই কাজ যারা করেন তাদেরকে কেউ হেয় করে না এবং তারা শিক্ষিত, এমনও আছে যে বাংলাদেশ থেকে এমএ পাশ করে মাস্টার্স ডিগ্রি নিয়ে তারপরে এখানে এসে জীবিকা নির্বাহের জন্য শুরুতে কিন্তু অনেকেই ক্যাব চালায়।
কিন্তু আপনার আমাদের দেশেও কিন্তু কিছু কিছু গাড়ি কিন্তু এখন আছে,
হ্যাঁ এটা কোনো অসম্মানের কথা তো না।
আপনার মানে আপনারা বিদেশে আছেন জানি না আপনাদের ধারণা আছে কিনা, আমাদের এখানে আপনার ফ্লিপিং সার্ভিস পর্যন্ত আছে, আপনার প্লেনের চেয়ে অনেক সুন্দর গাড়ি কিন্তু আছে। তো সেই জায়গায় এইরকম যদি চালক ওই ধরনের গাড়িগুলো চালায়, যদি দূরপাল্লার গাড়িগুলো যদি চালায়, তো তার তো এখানে মান সম্মানের কোনো বিষয় না,
একেবারেই না।
আমি আমরা যে ট্রেনিং গুলো দেই আমরা কিন্তু সবসময় বলি যে আপনাদের পোশাকটা যদি আপনারা চেঞ্জ করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনাদেরকে সম্মানের চোখে দেখবে।
আরেকটা জিনিস দেখুন,
সারা জীবন দেখে আসছেন লুঙ্গি পরে স্যান্ডেল পা দিয়ে ময়লা কাপড় পরে গাড়ি চালায়, যার জন্য এই চালকদেরকে কেউ সম্মান করে না, কেউ ইজ্জত দেয় না। তো আপনারা শিক্ষিত মানুষগুলো এসে আপনারা তো এইটা
নমস্কার ভাই,
দীপক চক্রবর্তী বলুন।
আমি বাংলাদেশ, হ্যাঁ জি জি, আমি বাংলাদেশ থেকে দীপক চক্রবর্তী বলছি, পঞ্চগড় থেকে। আজকে আমাদের একজন চলচ্চিত্র আমাদের মহানায়ক উনি আজকে আমাদের আমাদের ভয়েস অফ আছেন। আমি একটা মনে করবো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য খুবই ধন্য।
ইলিয়াস কাঞ্চন আছেন, সৈয়দ ইশতিয়াক রেজা আছেন, দুজনেই তাদের বক্তব্য রাখছেন, আপনি বলুন।
আমি ইলিয়াস কাঞ্চন স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই, একটা চমৎকার বিষয় আলোচনা স্যারকে নিয়ে অনেক কোনো তৎপর এই বিষয়ে কাজ করার জন্য। আমি একটা বিষয় মনে করে দেখি সেলিম ভাই, সেই বিষয়টা হচ্ছে এই যে এই কিছু কিছু যে হেল্পার আছে যেখানে ওনারা ঢাকা থেকে যখন অনেক ধরনের যে বিআরটিসি যে গাড়িগুলো যে যায় অসংখ্য এনারা কিন্তু আপনার সিগারেট এবং পান খায় থাকে। এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য করে দেখা যায় দুর্ঘটনার বিষয়টা, একজন যে হেল্পার হেল্পারের পাশাপাশি উনি ওই ড্রাইভারের জায়গায় বসতেছে, উনি আবার কিন্তু গাড়ি কোনো নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, এটা বিষয় একটু অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার বিষয়। আরেকটি বিষয় যদি আমরা দেখি এটা মোটরসাইকেলের বিষয়টা নিয়ে, আমরা কিন্তু যখন মোটরসাইকেল টাইপ করি টাইপ করার পাশাপাশি আমরা কিন্তু ডান বাম এই ডান আর বাম কিন্তু আমরা এটা লক্ষ্য করি না, এই লক্ষ্য করা না থাকার কারণে এই কারণে কিন্তু আমাদের এই দুর্ঘটনা হয়ে থাকে। আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের যে হেল্পার থেকে এখান থেকে ড্রাইভারের জায়গা যে বসতেছে এনার কোনো অত শিক্ষিত না, এদের শার্ট এবং কি পোশাক, এদের অসংখ্য মানে এবং কি এমন কি ওদের যে ভাবগুলো থাকে এবং একজন যাত্রীর সঙ্গে যে কথা বলা মানে ওনার যে কথাগুলো বলে, এটা কিন্তু আমাদের একজন যাত্রীরও অসংখ্য খুব খারাপ লাগে বিষয়টা। একজন ড্রাইভার হেল্পার কতটুক শিক্ষা হিসাবেই ওখানে আর কি যোগ্যতা হিসাবে আর কি অবশ্যই কি
অংশগ্রহণ
কান্না।
দীপক চক্রবর্তী আপনাকে ধন্যবাদ,
অনেক ধন্যবাদ।
এই দীপকের প্রশ্নের ভিত্তিতে আমি একটি ইনফরমেশন দিতে চাই, যেটি সেটি হলো দীপক বলল যে বাংলাদেশের ড্রাইভাররা পান সিগারেট খেয়ে খেয়ে অনেকে গাড়ি চালায়, সেটা তো
মানে অন্যমনস্ক হয়ে যায়,
অন্যমনস্ক হয় কিন্তু
উঠে যায় তারা,
তাও অনেক ভালো। সারা দুনিয়ায় বেশিরভাগ অ্যাক্সিডেন্টের মৃত্যুর মধ্যে ড্রাঙ্ক ড্রাইভারদের মৃত্যু কিন্তু অন্যতম প্রধান একটি বিষয়।
আমি
2017 সালের যুক্তরাষ্ট্রের একটি স্ট্যাটিস্টিক্সে বলছে যে এভরিডে প্রত্যেক দিন 28 জন মানুষ মারা যাচ্ছে ড্রাঙ্ক ড্রাইভিং এর কারণে, এবং এরা সাধারণত এই এই মৃত্যুর হিসাবে স্ট্যাটিস্টিক্স বলছে যে প্রতি 51 মিনিটে একজন করে মানুষ মারা যায়, এরকম মানে অ্যাক্সিডেন্ট হয়, মারা যায় না,
অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে।
এটা তবুও বাংলাদেশে যে ড্রাঙ্ক ড্রাইভিং অতটা নেই এটা একটা আশার কথা। আর দীপক চক্রবর্তীর যে প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে হেল্পার, ওই আগের
হেল্পারদের, হ্যাঁ, যে সেই সূত্র ধরে যে হেল্পাররা বসে যাচ্ছে চালকের সিটে, তো এটা তো খুবই খারাপ। এটা কিন্তু বাস বা ট্রাক যে মালিক সমিতি আছে, যাদের যারা বাস আর ট্রাকের মালিক, তাদের নিয়ন্ত্রণ করা উচিত এবং গতি তো নিয়ন্ত্রণ করা উচিত অবশ্যই। নিরাপত্তা যারা রাজপথে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত, পুলিশের হাতে রয়েছে সেই ক্ষমতা, তাদেরই নিয়ন্ত্রণ করা উচিত।
তো এই মানে হেল্পার এবং ড্রাইভার যারা পরীক্ষা দিচ্ছে, পয়সা দিয়ে পাশ করছে এবং ভালো করে সাইন এবং পড়া শিখছে না, তারপরেও ড্রাইভার মানে ড্রাইভিং বিগার সিটে তারা বসছে,
সংখ্যা যতক্ষণ পর্যন্ত আপনি পূরণ না করবেন ততক্ষণ পর্যন্ত এই বোয়া ড্রাইভাররা কিন্তু গাড়ি চালায়,
মানে দ্বিগুণ গাড়ি অথচ তার থেকে তার অর্ধেক ড্রাইভার, তো বাকি গাড়ি কারা চালাচ্ছে?
যে পরিমাণ ড্রাইভার গাড়ি চালাচ্ছে তার একটা বড় অংশ হলো ডুপ্লিকেট লাইসেন্স, অর্থাৎ নকল লাইসেন্স, এবং এই সমস্ত লাইসেন্স পয়সা দিয়ে নেওয়া হয়, এমনকি আসল লাইসেন্স পয়সা দিয়ে নেওয়া হয়, পরীক্ষা দিয়ে পাস করা হয় না। সম্প্রতি সরকার একটা উদ্যোগ নিয়েছে কিন্তু সড়ক পরিবহন আইনটিকে আপডেট করার জন্য, অত্যন্ত দুঃখজনক।
আর একটি ফোন আসছে, সেলিম আমরা নিয়ে নিই।
হ্যালো, দৃষ্টি একবার যার কথাটা শেষ হোক।
হ্যালো,
দুঃখজনক
ভাবে সেখানে ড্রাইভারের শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে ক্লাস 8 পাস এবং হেল্পারের যোগ্যতা রাখা হয়েছে 5 পাস। বাংলাদেশে যেহেতু অধিকাংশ ক্ষেত্রে হেল্পাররাই গাড়ি চালায়, ফলে চিন্তা করেন যে এই যোগ্যতাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, ফলে সে ড্রাইভিং যে
মানে যোগ্যতারই প্রয়োজন নেই,
রাস্তার যে কন্ডিশন, জি, এগুলো কোনোটাই জানবে না। আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে মিনিমাম এসএসসি পাস হতে হবে, তো সেইটিও কিন্তু নতুন প্রস্তাবনায় নেই। এটা খুবই দুঃখজনক যে সরকারের যারা নীতি নির্ধারক আছেন তারা এই ধরনের ভাবনা চিন্তার মধ্যে বাস করে।
ধন্যবাদ।
এইবার আমরা সৌজ বিশ্বাসকে আনতে পারি।
হ্যাঁ
বলুন। হ্যালো,
আমরা দেখতে পাই
সৌজ বিশ্বাস, বলুন আপনার কি বক্তব্য?
আমার বক্তব্য বলতে যে এই যে দুর্ঘটনার কারণ হিসাবে আমরা দেখি যে আলোচনায় উঠে এলো ড্রাইভাররা অধিকাংশ সময়ে ড্রাগাসক্ত হয়ে থাকে, তারপরে অনেকেই অভিজ্ঞ নন, এই রকম মানে একটা ঘুষের ব্যাপার থাকে যে অভিজ্ঞ ড্রাইভার নন অথচ ঘুষ দিয়ে সে একটা সার্টিফিকেট পেয়ে যায়, ড্রাইভিং লাইসেন্স পেয়ে যায়।
এটা বাংলাদেশের ব্যাপারে, আপনি তো মুর্শিদাবাদ থেকে বলছেন বোধহয়, পশ্চিমবঙ্গে
ধরনের? হ্যাঁ হ্যাঁ, আমার এখানেও এখানে যে হয় না তা নয়, হ্যাঁ আমার পশ্চিমবঙ্গেই তো একটা রাজ্য সরকারের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ এর একটা প্রকল্পে নাকি বেশ ভালো রকমেরই পথ দুর্ঘটনা কমেছে, সমীক্ষা তাই বলে। কিন্তু এই যে ওভারলোডিং যে ড্রাইভাররা নিয়ে চলে আসছে ঘুষের বিনিময়ে,
হ্যাঁ সেটাও একটা কারণ, ওভারলোডিং সেটা
এর ভিতরে আমি ছোট্ট একটি পরিসংখ্যান দিই, যেটি হলো রোড সেফটি 2017 এর একটা স্ট্যাটিস্টিক বলছে যে সড়ক দুর্ঘটনার যে মানুষগুলো মারা যায় তার ভিতরে প্রতি বছর গড়ে 1.3 মিলিয়ন অর্থাৎ 13 লক্ষ বোধ হয় মানুষ প্রতি বছর সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে সারা বছরে, এবং এর ভিতরে লো ইনকাম আর মিডল ইনকাম দেশগুলোর মধ্যে এই দুর্ঘটনার প্রবণতা বেশি। হ্যাঁ, তো আমাদের দেশে সেই হিসাবে মানে আমি গ্লোবাল পার্সপেক্টিভে বলছি যে বাংলাদেশে আমি দেখলাম যে গড়ে এখনো পর্যন্ত 14% টোটাল পপুলেশনের নিহত সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পরিমাণ, আর পৃথিবীর সবচেয়ে বেশি যেটা দেখলাম সেটা হচ্ছে থাইল্যান্ডে এখনো পর্যন্ত প্রায় 40% সড়ক দুর্ঘটনা। তো সেই হিসাবে আমরা
এখনো পর্যন্ত চিন্তা না করেও আমাদের কোনো আত্মপ্রসাদের লাভ নেই, মানে আমাদের নয় বাংলাদেশের মানুষের কোনো আত্মপ্রসাদের কোনো সুযোগ নেই। যে কোনো দুর্ঘটনা একটি পরিবার ধ্বংস হয়ে যায়, পরিবারে কে প্রাণ হারালো তার উপরে,
বিশেষ করে এই সাম্প্রতিক সময়ে রাজীব রোজিনা নিহত হওয়ার
যে মানে খবর সেটা অত্যন্ত দুঃখজনক। তো সেলিম, আমাদের কিন্তু হাতে
আমাদের 2 মিনিট সময় আছে, আমরা যদি ইলিয়াস কাঞ্চনকে শেষ 1 মিনিট বলার অনুরোধ করি যে আমরা কি করতে পারি এই অবস্থা নিরসনে।
আপনি লাস্টে যে পরিসংখ্যানটি দিয়েছেন সেটি গত ডিসেম্বরে আমি ব্যাংককে আমি ইন্টারন্যাশনাল রোড সেফটি কনফারেন্স আমি অ্যাটেন্ড ছিলাম, সেই জায়গায় আমাদের দেশ কিন্তু আপনার গিয়ে সাউথ ইস্ট এশিয়া রিজনে আমরা 2 নম্বর হলাম দেশ, মানে দুর্ঘটনা কমের দেশ হিসেবে 2 নম্বরে। তার আগে কিন্তু আমাদের ইন্ডিয়াও কিন্তু আমাদের চেয়ে বেশি, নেপাল বেশি, আপনার শ্রীলঙ্কা বেশি, ইন্দোনেশিয়া বেশি, সবচেয়ে বেশি হলো থাইল্যান্ড, আপনি যে কথাটি উল্লেখ করেছেন। তো আমার কাছে কথা হলো যে সড়ক দুর্ঘটনার জন্য আমরা যে মানে জানি কি কারণগুলোর জন্য হচ্ছে এবং সেটার মানে ওষুধ কি দিতে হবে সেগুলো কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে, যেটি বললাম যে আপনার
গিয়ে
এত চালকদের এত মানে কম সংখ্যক যদি থাকে আর গাড়ি যদি চলতে থাকে তাহলে অদক্ষ হেল্পার এরা চালাচ্ছে, এটা বন্ধ করতে হবে, আইনকে কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং আমাদের সাধারণ মানুষ যারা আছি, আমরা যারা পথচারী, আমরা যাত্রী যারা, আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। কারণ হলো যে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় আপনার যে পথচারীর মৃত্যু হলো যে 51%, আর গাড়ির সঙ্গে গাড়ি যে দুর্ঘটনা ঘটে যে মানুষ মারা যাচ্ছে সেটা হলো 49%। তো কাজে আমাদের সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত আমাদের যাত্রী সাধারণে এবং আমাদের পথচারীর দিকে। আমরা পথচারী যারা আমাদের সবসময় মনে রাখতে হবে যে রাস্তা হলো একটা বিপজ্জনক জায়গা, এখানে গেলে পরে আমাকে সবসময় সতর্কতার সঙ্গে আমাকে চলতে হবে এবং রাস্তা পারাপার হতে হবে।
অসংখ্য ধন্যবাদ।
নিজের জীবনকে যদি মূল্যবান মনে করে সে যদি রাস্তায় চলে তাহলে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা আরো আমরা কমাতে
পারি। ধন্যবাদ আপনাদের দুজনকেই, ইলিয়াস কাঞ্চন এবং সৈয়দ ইশতিয়াক রেজা, আপনারা সময় করে আমাদের সাথে যোগ দিলেন, আমাদের শ্রোতা দর্শকরা শুনলেন আপনাদের মন্তব্য বক্তব্য, এবং আশা করব যে বাংলাদেশের মানুষ নিজেরা সচেতন হবেন এবং যারা এই মানে পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িত তারাও সচেতন হবে, ব্যবস্থা গ্রহণ করবে,
গতি নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ এবং সর্বোপরি আমাদের
সচেতনতা
এটাই
আজকে আমাদের উঠতে হয়।
আমরা আজকের মতো শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।